আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীরের সাতটি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম পর্বের ভোট নেওয়া হচ্ছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। প্রধানমন্ত্রী এ মাসের ২১ তারিখ চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড সফরে যাবেন। শীর্ষ আদালত কলকাতার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার উপযুক্ত আস্থার পরিবেশ তৈরি করার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন তাদের সব দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে। লেবাননে গতকাল এক ভয়াবহ পেজার বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, ২৮০০ জনেরও বেশি আহত। রাষ্ট্রসংঘ এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২র গ্রুপ লীগ ম্যাচে তাজিকিস্তানের এফসি রাভেশনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। জম্মু কাশ্মীরের সাতটি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম পর্বের ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হবার পর ১০ বছরের মধ্যে এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২৩ লক্ষেরও বেশি ভোটার আজ ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে ৯০ জন নির্দল প্রার্থী রয়েছেন। যে ২৪টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে জম্মু অঞ্চলের ৩টি জেলার ৮টি এবং কাশ্মীর উপত্যকার ৪টি জেলার ১৬টি আসন রয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর জম্মু কাশ্মীর এই প্রথম বিধানসভা নির্বাচন। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য জম্মু কাশ্মীর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মোতায়েন থাকছে কেন্দ্রীয় সশস্ত্র প্যারামিলিটারি বাহিনী, জম্মু কাশ্মীর সশস্ত্র পুলিশ ও জম্মু কাশ্মীরের পুলিশকর্মীরা। দ্বিতীয় দফায় জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ এ মাসের ২৫ তারিখে। অন্যদিকে তৃতীয় দফায় ভোট নেওয়া হবে ১লা অক্টোবর, ফল ঘোষণা ৮ই অক্টোবর। হরিয়ানা বিধানসভা নির্বাচনে গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল গতকাল জানিয়েছেন এর মধ্যে ১০১ জন মহিলা প্রার্থী রয়েছেন, ৪৬২ জন নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। ৫ই অক্টোবর হরিয়ানায় এক দফায় ভোট নেওয়া হবে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল ও জনসভার আয়োজন করেছে। প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ গতকাল ভিওয়ানি ও ফরিদাবাদে জনসভায় অংশ নেন। ভিওয়ানিতে তিনি অভিযোগ করেন কংগ্রেস তপশিলী জাতি, উপজাতি ও জনজাতিদের সংরক্ষণের বিরোধিতা করছে। ফরিদাবাদের জনসভায় শ্রী শাহ বলেন বিজেপি কর্মীরা যেখানে সামাজিক উন্নয়নে কাজ করছে সেখানে কংগ্রেস শুধুমাত্র পারিবারিক সুবিধার দিকে লক্ষ্য রেখে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২১ থেকে ২৩ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। আগামী শনিবার ডেলাওয়্যারে উইলিয়ামিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন। আমেরিকার অনুরোধে ভারত আগামী বছর কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে সম্মত হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এবছর শীর্ষ সম্মেলনে গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে তা পর্যালোচনা করা হবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির উন্নয়নের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার লক্ষ্যে কর্মসূচি স্থির করা হবে। শ্রী মোদী ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সামিট অব দ্য ফিউচার বা ভবিষ্যতের শীর্ষ সম্মেলন বিষয়ে ভাষণ দেবেন। এবারের সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের এক বৃহৎ অংশ যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকার বিভিন্ন বহুজাতিক সংস্থার সিইওদের সঙ্গেও কথা বলবেন। কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপজাতি সম্প্রদায়ের উন্নয়নকে তার তৃতীয় দফার শাসনের প্রথম ১০০ দিনের কর্মসূচিতে সর্বাগ্রে স্থান দিয়েছেন। ২০২৪-২৫ সালের বাজেটে এক তৃতীয়াংশ অর্থ উপজাতি মহিলা, যুব, কৃষক, দলিতদের উন্নয়নে খরচ করা হবে। ভুবনেশ্বরে গতকাল এক সাক্ষাৎকারে শ্রী ওরাও বলেন উপজাতি বিষয়ক দপ্তর ৭৪০টি একলব্য আদর্শ আবাসিক স্কুল নির্মাণে অনুমোদন দিয়েছে। এই সমস্ত আবাসিক বিদ্যালয়ে ৩.৫ লক্ষ তপশিলী উপজাতির সম্প্রদায়ের পড়ুয়ারা শিক্ষালাভের সুযোগ পাবে। কর্মসংস্থানের ক্ষেত্রে তৃতীয় মোদী সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সরকার গত ১০০ দিনে ৯টি পরিকাঠামো প্রকল্পে মঞ্জুরি দিয়েছে। এই প্রকল্পগুলিতে ১১ কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি জানান। কর্মসংস্থানের মাধ্যমে উন্নয়নের সমস্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এনডিএ সরকার এবার কর্মসংস্থান কেন্দ্রিক কেন্দ্রীয় বাজেট তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। অস্থায়ী কর্মীদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকার দায়বদ্ধ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড সফরে যাচ্ছেন। জয়পুরে রাষ্ট্রপতি মালবিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির অষ্টাদশ সমাবর্তনে অংশ নেবেন। তার পরদিন রাষ্ট্রপতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ইন্দোর উজ্জয়িনী ছয় লেনের সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি সাফাই মিত্র সম্মেলনে শ্রীমতী মুর্মু ভাষণ দেবেন। ওই একই দিনে ইন্দোরে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে তিনি যোগ দেবেন। চলতি মাসের কুড়ি তারিখে রাষ্ট্রপতি মুর্মুর ঝাড়খণ্ডের রাঁচিতে আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অব সেকেন্ডারি এগ্রিকালচারের বার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, পরিচ্ছন্নতা এখন জন আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছতাই সেবা অভিযানের অঙ্গ হিসেবে গতকাল নতুন দিল্লিতে মন্ত্রকের আধিকারিক ও কর্মীরা স্বচ্ছতা শপথ গ্রহণ করেন। শ্রী গোয়েল এতে যোগ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাবনা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। উল্লেখ্য, স্বচ্ছতাই সেবা অভিযান 2024 গতকাল সূচনা হয়, চলবে 2 অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800117800 ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত ও পরামর্শ দিতে পারবেন। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রী মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গতকাল সিবিআই এর পেশ করা স্ট্যাটাস রিপোর্টে সুপ্রিম কোর্ট বিচলিত। স্বতঃপ্রণোদিত এই মামলা চতুর্থ শুনানির শুরুতেই নতুন রিপোর্টটি জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও দুই বিচারপতি জে বি পার্দিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ রিপোর্টটি খুঁটিয়ে দেখার পর প্রধান বিচারপতি বলেন, তারা উদ্বিগ্ন, তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে, এই সময় রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে, চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে তাও জানতে চান তিনি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে রাজ্যের পক্ষ থেকে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি জানান, চিকিৎসক তরুণীর মৃতদেহ যেখানে পাওয়া যায় সে অকস্থলে এমন লোকেদের উপস্থিতি ছিল যাদের সেখানে থাকার কথা নয়। সিবিআইকে তারা সেই তালিকা দিতে চান। সন্দেহভাজন সেই সব ব্যক্তির কয়েকজন এখনও আরজি করে ঘুরে বেড়াচ্ছে, ফলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চাইলেও আতঙ্কিত বোধ করছেন। এর জবাবে কপিল সিব্বল বলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন কাজে যোগ দিলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। নিহত চিকিৎসকের বাবা মার পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার নিজের বাবার লেখার চিঠিটি উল্লেখ করেন। প্রধান বিচারপতি বলেন, চিঠিতে যেসব বিষয় কথা বলা হয়েছে সিবিআই তা খতিয়ে দেখা উচিত। উইকিপিডিয়াকে মৃতার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফেরা নিয়ে কপিল সিব্বলের সওয়ালের প্রেক্ষিতে ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের নির্দিষ্ট দাবির উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, এই দাবিগুলি ন্যায়সঙ্গত, এ ব্যাপারে রাজ্য সরকারকে তিনি ব্যবস্থা নিতে বলেন। এদিকে যতদিন না তাদের সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গতকাল সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা শুনানির পর তারা জেনারেল বডি বৈঠকে বসেন। পরে গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের তরফ থেকে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে, যত দ্রুত এর সমাধান করা যায় তারা সেটাই চান। জুনিয়র ডাক্তার এও বলেন, সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে তাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তারা স্বাস্থ্য ভবনের সামনেই থাকবেন। আন্দোলনকারী ডাক্তাররা আরও জানান, তাদের চতুর্থ এবং পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে তাদের যে দাবি ছিল তা নিয়ে তারা ফের আলোচনায় বসতে চান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারতের রোমানিয়া রাষ্ট্রদূত ড্যানিয়েলা মারিয়ানা সেভানোভের সঙ্গে ভারত রোমানিয়া যৌথ স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, এই ডাক টিকিট ভারত ও রোমানিয়ার মধ্যে মৈত্রী ও সহযোগিতাকে তুলে ধরেছে। ভারত ও রোমানিয়ার কূটনৈতিক সম্পর্কের 75 বর্ষ পূর্তি উপলক্ষে এই ডাক টিকিট একটি শ্রদ্ধার্ঘ্য। উরুগুয়ের মন্টিভিডিওতে গত সোমবার ভারত ও উরুগুয়ের মধ্যে বিদেশ দপ্তর পরামর্শ সংক্রান্ত ষষ্ঠ রাউন্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, রেল, আয়ুর্বেদ, যোগা, স্বাস্থ্য, ঔষধ সহ নতুন ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল তেল আভিভের হাকিরিয়া সেনা ছাউনিতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের সঙ্গে পেজার বিস্ফোরণ পরবর্তী পর্যায়ে আলোচনা করেন। লেবাননে গতকাল ভয়াবহ বিস্ফোরণে ক্ষয়ক্ষতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এই বিস্ফোরণের পেছনে কি কারণ আছে তাদের নিরাপত্তা বৈজ্ঞানিকরা সেই তদন্ত চালাচ্ছেন। উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গতকালের বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, 2800 জনের বেশি আহত। তিনি হাসপাতালগুলোকে অতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। নাগরিকদের ওয়্যারলেস কমিউনিকেশন সরঞ্জাম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রসংঘ লেবাননে পেজার বিস্ফোরণের কারণে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। লেবাননের জন্য রাষ্ট্রসংঘের বিশেষ দূত জেডি হেনেস ফ্ল্যাশার্ড সংশ্লিষ্ট সকলকে উত্তেজনার প্রশমনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মোহামেডান সুপার জায়ান্ট আর এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এর গ্রুপ লীগ ম্যাচে তাজিকিস্তান এসসি রাজস্থানের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধে 7:30। খবর শেষ হলো।